ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ঢাকায় পৌঁছে গেছে এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর ভারতীয় ভ্যারিয়েন্ট। এই ভাইরাসটি এতটাই বিপজ্জনক যে কোন রকম লক্ষণ ছাড়াই মানুষের শরীরে প্রবেশ করে। প্রায় 50টি দেশে ইতিমধ্যেই এই ভাইরাসের উপস্থিতির খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকায় DNCC-র কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভারতফেরত 2 রোগীকে ভর্তি করা হয়েছে। নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনার সন্ধান পাওয়া গেছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসিরুদ্দিন জানিয়েছেন, এদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। IEDCR এর গবেষকরা এ নিয়ে গবেষণা করছেন।
আমাদের এখানে 2 পেশেন্ট ভর্তি করেছি আমরা, যারা কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিল, তাদের একটা ইন্ডিয়া যাওয়ার ট্রাভেল ইচ্ছে আছে। এই পেশেন্ট গুলো যেহেতু গত মাসের 24 বা 23 তারিখে বাংলাদেশে এসেছে এবং আসার কিছুদিন পর হয়েছে এবং পরে জ্বর ভালো হচ্ছে না, দেখা আমাদের এখানে আসছে। আমরা যেহেতু তার কিছুটা জানতে পেরেছি, আমি ওখানে তারা পরে লোক পাঠালো, ওরা হাসপাতাল নিয়ে গেল। হাসপাতাল নিয়ে গিয়ে তারা তারপরের দিন আমাদের জানালো যে তার কোভিড পজিটিভ।
ভারতে আটকা পড়া বাংলাদেশিরা দেশে ফেরার জন্য রীতিমতো আহাজারি করছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, হাতে টাকা পয়সাও নেই, বিমান চলাচল বন্ধ, সড়ক পথেও সীমান্ত বন্ধ রয়েছে অনেকদিন। আপাতত বিশেষ ব্যবস্থায় 3 স্থলবন্দর দিয়ে 1,000 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে 300 বাংলাদেশি দেশে ফিরছেন। শনিবার চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ফেরার পর তাদের সবার অ্যান্টিজেন পরীক্ষা হবে, করোনা পজিটিভ হলে হাসপাতালে পাঠানো হবে। এর আগে সবার পাসপোর্ট পুলিশের জিম্মায় রাখা হবে। যশোর সদর হাসপাতাল থেকে 7 ভারতফেরত করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সতর্ক হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন করা হবে হাসপাতালে। লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে 44 শিক্ষার্থী 2 যাবৎ কোয়ারেন্টিনে রয়েছে। তাদের অভিযোগ, নমুনা নেয়ার 14 পরও কোনো রিপোর্ট না আসায় তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এরা সবাই পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে। চলমান লকডাউন আগামীকাল থেকে আরও 1 জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটা নিশ্চিত করেছেন। লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণে 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন 23 মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। ওদিকে গত 24 করোনায় আরও 22 মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 261 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য $94.3 কোটি একটি নতুন যৌথ সহায়তা পরিকল্পনা গ্রহণ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। বার্তা সংস্থার খবরে শনিবার এর তথ্য জানিয়ে বলা হয়েছে, UNHCR এর মুখপাত্র অ্যান্ড্রেস মাহেচিক শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী মঙ্গলবার দাতাদের নির্ধারিত বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হবে বলে তিনি জানান। UNHCR এর মুখপাত্র বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আগামী 1 খরচ যোগানোর পরিকল্পনা সাজানো হয়েছে 2021 সালের এই যৌথ সহায়তা পরিকল্পনায়। এই পরিকল্পনায় কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া 880,000 রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি তাদের আশ্রয়দাতা 472,000 বাংলাদেশি নাগরিকের জন্য সহায়তার কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আন্দ্রেস মাইজিক বলেন, রোহিঙ্গা সংকটের চতুর্থ বছরে শরণার্থীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত ও টেকসই আন্তর্জাতিক সহায়তা দরকার। তিনি বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘিরে চলমান সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার নতুন মাত্রা যোগ করেছে। তিনি অবশ্য বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে পরিস্থিতি অনুকূল হলে কাজ শুরু করা যায়। উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য 2020 সালের যৌথ সহায়তা পরিকল্পনায় $100 কোটি বেশি তহবিলের জন্য জাতিসংঘ আবেদন করলেও মাত্র 59.4% সহায়তা পাওয়া গেছে বলে জানিয়েছে UNHCR। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গ সরকার আগামী 2 সপ্তাহের জন্য রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, কাল রবিবার 16 মে সকাল 6টা থেকে আগামী 30 মে সন্ধ্যা 6টা পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া আর কোনো কিছু চালু থাকবে না বলে জানানো হয়েছে। স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন ছিল তেমনই বন্ধ থাকবে। অত্যাবশ্যক পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। রাজ্যের চা বাগানগুলোতে 50% শ্রমিক নিয়ে কাজ চলবে। পাটকলগুলো 30% শ্রমিক নিয়ে কাজ চালাবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। মেট্রো এবং ফেরি চলাচলও বন্ধ থাকবে। বাস, ট্যাক্সি, অটো ইত্যাদি চলবে না। জরুরি পরিবহন শুধু খোলা থাকবে। রেস্তোরাঁ, সিনেমা হল, ক্লাব, স্পা, সুইমিং পুল সব বন্ধ থাকবে। শুধু খাবারের হোম ডেলিভারি চালু থাকবে। চালু থাকবে অত্যাবশ্যক পণ্য পরিবহন এবং হোম ডেলিভারি। ওষুধের দোকান, চশমার দোকান ও ডাক্তারখানা খোলা থাকবে। ATM সবসময় খোলা থাকলেও ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে 2টো। মিষ্টির দোকান সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তবে অত্যাবশ্যক পণ্য ও মুদির দোকান, দুধ, মাছ, মাংস, তরকারি ইত্যাদির বাজার আগে যেমন সকালে বিকেলে 2 বার খোলা রাখার ব্যবস্থা হয়েছিল, এবারে তা কমিয়ে শুধুমাত্র সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে বলা হয়েছে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত অকারণে কেউ যাতে বাইরে না বেরোয় তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অকারণ ওই সময় বাইরে বেরোলে অতিমারি সংক্রান্ত বিশেষ আইন প্রয়োগ করে গ্রেপ্তার করা হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
করোনার 2টি টিকা যারা পেয়ে গিয়েছেন তাদেরও সমানভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি, পড়তে হবে মাস্ক, বজায় রাখতে হবে দূরত্ববিধি। দ্রুত চরিত্র পাল্টে ফেলা ভাইরাসের সঙ্গে লড়তে হলে এছাড়া আর কোনো উপায় দেখছেন না অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, এইমস এর প্রধান রণদীপ গুলেরিয়া। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থা 2 দিন আগেই ঘোষণা করেছিল, করোনা 2টি টিকা যারা পেয়েছেন তাদের মাস্ক না পরলেও চলবে, কিন্তু ভারতে সেই নিয়ম খাটবে না বলে জানিয়েছেন রণদীপ গুলেরিয়া। এইমস প্রধান স্পষ্ট করে দিয়েছেন, দেশের মানুষকে এখনও সতর্ক থাকতে হবে, আরও তথ্য না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনে রাখতে হবে ভাইরাস ক্রমাগত তার চরিত্র পাল্টাচ্ছে, নতুন নতুন প্রজাতির উপর টিকা কতটা কাজ করতে পারে সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাই ততদিন সাধারণ মানুষকে নিয়মিত মাস্ক পরতে হবে, দূরত্ববিধি মেনে চলতে হবে বলেও জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজ আমাদের অতিথি হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশিষ্ট গবেষক, লেখক এবং পর্যালোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
যে সম্প্রতি G7 পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, সেটাকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, আপনার মন্তব্য এই সম্পর্কে কি? আপনি কেন এটাকে গুরুত্বপূর্ণ বলে ভাবতেন?
আমার মনে হয় গুরুত্বপূর্ণ বা বেশ আন্তর্জাতিক ভাবে প্রচার পেয়েছে, একটা বড় কারণ হলো সশরীরে এই মিটিংটা হয়েছে, সেটা অনেক মাসের পর এই ধরনের একটা মিটিং, তারপরে প্যান্ডেমিকের একটা বড় বিষয়, এবং যেসব সাতটা দেশ বাদেও অন্য কয়েকটা দেশ, আমি যদি ভারতের কথা বলি, ভারতের সেকেন্ড ওয়েভের একটা বিষয় আমার মনে হয় এর মধ্যে ছিল। তবে এর মধ্যে আলোচনায় যেটা বড় আকারে এসেছে, যেটা শোনা যায়, তার মধ্যে প্যান্ডেমিক, ভ্যাকসিন এবং চীন বড় ভাবে হয়তো তারা আলোচনা করেছেন, এবং তার সাথে আমার মনে হয় আরেকটা তারা বড় আকারে আলোচনা করেছেন, যেটা হয়তো আমরা আরো বড় আকারে জুন মাসে পাব, সেটা হলো কিভাবে এই G7 এবং আরো চারটা দেশকে যার এবার আমন্ত্রণ যেটা করা হয়েছে, তারা কিভাবে রিকভারি করতে পারে, শুধু তাদের নিজের রিকভারি না, বিশ্বের যে অর্থনীতির যে বলতে গেলে ধসটা নেমেছে এই প্যান্ডেমিকের কারণে, সেখানে কত তাড়াতাড়ি রিকভারি হতে পারে, এই কতগুলো জিনিসই আলোচনা হয়েছে বলে আমার মনে হয় আন্তর্জাতিক মহলে বেশ এর প্রচার পেয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোধ হয় আছে, সেটি হলো যে যুক্তরাষ্ট্র আবার G7 এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র বরাবরই G7 এর সদস্য, কিন্তু এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং তাহলে কি এটা আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের এই সক্রিয় ভূমিকা রাশিয়ার জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ?
আপাতত আমার মনে হয় না, যেভাবে শোনা গিয়েছিল সেটা আমার মনে হয় কিছুটা কথাবার্তায়, বিশেষ করে সেক্রেটারি স্টেটের কথাবার্তায় কিছুটা মনে হয় কমেছে। বড় আকারে তিনি স্টেবিলিটির কথাই বলেছেন, যদিও এখনো ক্রিমিয়ার বিষয়টা রয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না যেভাবে চিন্তা করা হয়েছিল যে রাশিয়ার অ্যাগেনস্টে একটা জোট হবে, সেটা যতখানি ইউকে বরিস জনসন চাচ্ছেন ততখানি জো বাইডেনের আমেরিকা চাইবে না। এখানে আবার মনে রাখতে হবে যে এই G7 এর মধ্যেও কিন্তু অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, সব যে একভাবে চিন্তা করছে তা না। বর্তমান ইউকে যদি আমি বলি, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের যত সম্পর্কটা ভালো ছিল, বা এমনকি আমি যদি ভারতের কথাও বলি, সেটা জো বাইডেনের আমেরিকার সাথে না, তো সেই জায়গায় আমার মনে হয় না বড় আকারে আমরা জুন মাসে ওইভাবে কিছু দেখব যেটা রীতিমতো রাশিয়ার উপরে চড়াও হচ্ছে। তবে যে জিনিসটা আমার মনে হয় আলোচনা করবে, কারণ এখানে একটা সাইবার ওয়ারফেয়ারের বিষয় মনে হয় চলে এসেছে, বিশেষ করে রাশিয়া বিভিন্ন নির্বাচনে তাদের একটা ভূমিকা বলা হচ্ছে, সেই ব্যাপারে হয়তো কি করণীয়, কি করতে পারে সবাই মিলে, সেটা হয়তো একটা আলোচনায় বড় আকারে হয়তো সিদ্ধান্তে আসবে হয়তো জুন মাসে।
আপনি চীনের কথা বলছিলেন একটু আগে, চীনের বিস্তার দক্ষিণ চীন সাগরেই বলুন আর আফ্রিকা মহাদেশেই বলুন, যুক্তরাষ্ট্র এবং G7 দেশগুলোকে খানিকটা হলেও উদ্বিগ্ন করেছে, তো G7 এ ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে হয়?
খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ হচ্ছে G7 মূলত আমি যদি সেই 75-এর কাহিনী দেখি, তাহলে রীতিমতো রিচ কান্ট্রিজদের একটা ক্লাব তৈরি করা হয়েছিল, এবং তখনকার যে পরিস্থিতি, বিশেষ করে তেলের যে বিষয় ছিল বা ওপেকের যে বিষয় ছিল, সেটা এখন নেই, মানে বর্তমান এই G7 এ আমি তো মনে করি যেহেতু চীনও একটা রিচ কান্ট্রি হয়ে গেছে তুলনামূলকভাবে, সেও সদস্য হতে পারে। মনে রাখতে হবে যে একসময় কিন্তু রাশিয়াও কি বলা হয় সদস্য ছিল। আমি আমার টাইমিং হিসাবে যদি মনে হয় যে খুব সম্ভব 2014 তারা এই সদস্যপদ হারিয়েছে বা তাদের আর আনা হয়নি, কিন্তু 97 কিন্তু সদস্য হয়েছিল। সেই অর্থে রাশিয়া যদি একবার সদস্য হতে পারে, আমি মনে করি যে এটা অনেকটা আউট অফ বক্স হচ্ছে যে চীন হয়তো একসময় এই G7+G8 এ পরিণত হতে পারে। কারণ যদি রিচ কান্ট্রি যদি বলা হয়, এখানে মনে রাখতে হবে যে ক্যাপিটালিজমের একটা মিলন যদি আমি বলি, অনেক অর্থে অনেকেই চিনতেও যদি তাকে ক্যাপি কমিউনিজম বলা হয়, কিন্তু ক্যাপিটালিজম তো তার মধ্যে আছেই। তো সেটাও কিন্তু একটা ভাবার বিষয় যে আসলে কোথায় যাবে। কারণ হচ্ছে যে এই 7টা দেশের মধ্যে, বিশেষ করে অরিজিনাল যদি আমি এই 7টা দেশ ধরি, তাদের মধ্যে একজন দুজন যে খুব একটা বড় আকারে প্যান্ডামিকের পরে বার হয়ে আসবে তার কিন্তু নিশ্চয়তা নেই। এবং সেকেন্ড ওয়েভে যেভাবে ভারতকে মানে রীতিমতো আক্রমণ করা হলো এই ভাইরাসটা, তাতে ভারত কতখানি এই ধরনের পোলারাইজেশনে যাবে সেটাও চিন্তার ব্যাপার আছে। তো আমার মনে হচ্ছে যে হয়তো এখন এই সময় এসেছে, বিশেষ করে এই সেকেন্ড ওয়েভের কারণে আমি বলছি, যে নতুনভাবে চিন্তা করা G7 যদি তার রেলেভেন্স রাখতে হয়।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের মিতালির আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
ঈদ মোবারক জানাচ্ছি আমার পক্ষ থেকে, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সবার পক্ষ থেকে। তো আমরা আলোচনা শুরু করব আজকের মিতালি। তাহেরা, আমাদের সঙ্গে আজকে শ্রোতা বন্ধুরা তো নিশ্চয়ই আছেন।
হ্যাঁ, আজকে একজন শ্রোতা বন্ধু নয়, আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুজন শ্রোতা বন্ধু।
খুবই ভালো কথা।
হ্যাঁ, একজন রংপুর থেকে, অন্যজন কুষ্টিয়া থেকে।
আচ্ছা, তো কারা আছেন, কোথায় আছেন?
আজকে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন রওশনারা লাবণী এবং রংপুর থেকে যোগ দিচ্ছেন প্রফেসর মোস্তাফিজুর রহমান।
আচ্ছা, তো আমি প্রথমে কুষ্টিয়াতে আছেন রওশনারা লাবণী, তার সঙ্গে কথা বলি। ঈদ মোবারক রওশনারা, কেমন আছেন?
জি আপা, ঈদ মোবারক, ভালো আছি আপা।
আপনি কি কোনো ক্লাবের সাথে জড়িত, আর এবারের ঈদ আপনাদের কেমন কাটলো এই বিশাল প্যান্ডেমিকের মাঝে?
জি আপা, আমি একটা ক্লাবের সাথে জড়িত, আমার ক্লাবের নাম মুগ্ধবেতা শ্রোতা সংঘ। আমি ঈদ আসলে অন্যবারের মতো এবার তেমন একটা মজাদার কাটেনি, কারণ আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তো দেশের বাইরে যাইনি, বাসাতেই ঈদ বাচ্চাদের নিয়ে কাটালাম। তো এখন এই যে করোনা পরিস্থিতির জন্য কেউ কারোর বাসাতে আসে না, পরিবেশটা আসলে তেমন একটা আগের মতো মজাদার হয় না। তো বাচ্চাদের নিয়েই বাসার ভিতরে কাটালাম সারাদিন, ওরা নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে, ঈদ গাইয়ে ঈদ হয়নি, এবার নামাজ হয়নি,
আমি
নারী শ্রোতা সদস্য মোট 15 জন, আর আমার এই ক্লাবটা 2001 সাল থেকে শুরু।
আচ্ছা, তো আপনারা কি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শোনেন নিয়মিত বা দেখেন? ওয়েব আছে, মাল্টিমিডিয়া আছে, শুধু তো এখন বেতার নয়।
জি আপা, আমি অনলাইনে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানগুলো শুনি, এবং আপনার অনুষ্ঠান আছে বিজ্ঞান জগৎ, তারপরে যুব সংবাদ, চিঠিপত্রের জবাব, মিতালি, নারী কণ্ঠ, তারপরে হচ্ছে VOA 60, তাহিরা কিবরিয়া আপার মানে ভয়েস অফ আমেরিকার বিভিন্ন বিষয়ে জানতে পারি, এবং হ্যালো আমেরিকা সাবরিনা চৌধুরী আপারটাও আমি শুনি, আমার কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে। তো তাহিরা, এবার কি আমরা রংপুরে শ্রোতা বন্ধুর কাছে যাবো?
হ্যাঁ নিশ্চয়ই, আমরা জেনে নিই রংপুরে ঈদ কেমন হলো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মোস্তাফিজুর রহমান।
ডক্টর মোস্তাফিজুর, আপনি লাইনে আছেন? হ্যালো, রংপুরে ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক।
জি, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক।
ঈদ মোবারক।
আমি ডক্টর মোস্তাফিজুর রহমান, আমি একটা ক্লাবের সভাপতি। ক্লাব হচ্ছে আমার পূর্ব গোয়ালু ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাব, গ্রাম পূর্ব গোয়ালু, ডাকঘরপুর রেড ফার্ম, মহানগর রংপুর।
আপনারও তো একটি ক্লাব আছে সেখানে রংপুরে, আপনারা কিভাবে এবারে ঈদ কাটালেন সবাই?
আমাদের একটা ক্লাব, আমাদের ক্লাব ছোটা ক্লাব আছে। এই ক্লাবটি 1 জানুয়ারি 2000 সালে প্রতিষ্ঠিত। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমি। আমরা প্রতি বছরেই ঈদ এবং অন্যান্য সময়ে আমাদের ক্লাব থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি। এবারে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করেছি, আর গরিবদের পাশে আমরা দাঁড়িয়েছি, গরিব অনেক গরিবকে সহায়তা প্রদান করেছি, আর গরিবদের অনেক সময় অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা। আর এবারের ঈদ অত্যন্ত ভালো হয়েছে আমাদের। তবে এবারের ঈদের নামাজ মাঠে পড়তে পারিনি, করোনা যেহেতু সারা বিশ্বে আগ্রাসী ভূমিকা পালন করছে, সেহেতু আমরা আমাদের স্থানীয় মসজিদেই এবার ঈদের নামাজ আদায় করেছি। সকাল 9টায় আমাদের এখানে নামাজ হয়েছে, আমরা অত্যন্ত সুন্দর ভাবে ঈদ উদযাপন করেছি।
বেশ ভালোই হয়েছে তাহলে। যাই হোক, আপনারা এই করোনার বিভিন্ন বিধিনিষেধ মেনেই আপনারা ঈদ কাটিয়েছেন। তো আপনাদের এখানে যারা ক্লাবের সদস্যরা, তারা কি কোথাও এর পরে একসঙ্গে মিলিত হয়ে কোনো কাজকর্ম করার কথা চিন্তা ভাবনা করছেন?
জি, আমরা গরিব দুঃখীদের মাঝে যেমন আমরা প্রথমত যে কাজটা করছি সেটা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার এগুলো বিতরণ করেছি। এরপর খাদ্য দ্রব্য বিতরণ করেছি। খাদ্য দ্রব্যের মধ্যে চিনি, সেমাই এবং টাকা, চিনি, সেমাই এবং টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে কাউকে চাউল এবং অন্যান্য মাংস বিতরণ করেছি। এটা আমাদের ক্লাবের প্রতি বছরেই আমাদের এই ধরনের একটা কর্মসূচি থাকে। এবারেও অন্যান্য বছরের কর্মসূচির মতো এবারেও আমরা এই কর্মসূচি পালন করেছি, এবং আমরা এবারে 100 জন গরিব দুঃখীর মাঝে এসব বিতরণ করেছি।
ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার পক্ষ থেকে, আমার ক্লাবের পক্ষ থেকে, ভয়েস অফ আমেরিকার সকলকে এবং সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ঈদ মোবারক।
ঈদ মোবারক।
জি, ঈদ মোবারক।
রোকেয়াপা, বেশ কিছু চিঠি এসেছে, সবাই মোটামুটি আমাদের ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করতে হয়।
অবশ্যই।
লিখেছেন অজয় কুমার সরকার, হটুদাওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, পবিত্র ঈদ উপলক্ষে জানাই হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা। লিখেছেন এম আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট, সারাক ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব, নিমাইদিঘি, বগুড়া থেকে। আপনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি। সেই সঙ্গে লিখেছেন, বিশ্ব করোনা ভাইরাস মহামারী থেকে মুক্ত হোক এই কামনা। সত্যি এটা সবারই কামনা।
তাই
লিখেছেন হারুন সাংগাই পেরাক, মালয়েশিয়া থেকে। আপনি লিখেছেন যে আপনি আমাদের সঙ্গে ক্রিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চান, অভিজ্ঞতা আপনি জানাতে চান। আপনি একটু
বিস্তারিত লিখে জানান তাহলে ভালো হয় আসলে।
পরের চিঠিটি মোখলেসুর রহমান, ভিওএ লিসনার্স ক্লাব, খাদিমপুর বাজার, কুষ্টিয়া থেকে। আপনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আরও লিখেছেন প্রফেসর আতিক ইসলাম, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আর সবশেষ চিঠিটি লিখেছেন জয়ন্ত চক্রবর্তী, সিদ্ধার্থ এক্সটেনশন, নতুন দিল্লি থেকে। আপনি আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সেই কামনা করছি, এবং আগামী বছর ঈদটি আরো চমৎকার ভাবে স্বাভাবিক ভাবে বিশ্ববাসী উদযাপন করতে পারবেন সেই কামনা করছি। তাহেরা,
সত্যি তাই, সারা বিশ্বের মানুষ এই একই কামনা করছেন যে আগামী ঈদটা যেন করোনামুক্ত ঈদ হয়। সবাইকে আরো একবার আমাদের সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তবে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই, শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাক যোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
মিতালি দাসর, আজ তাহলে এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। কংগ্রেসে তাঁর প্রথম ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, আমেরিকা আবারও সামনের পানে এগিয়ে চলেছে। নবায়ন আর প্রত্যাশার উপর আলোকপাত করে তিনি কোভিড-19 মহামারীর বিরুদ্ধে এবং এর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোচনে সফলতার প্রশংসা করেন। প্রেসিডেন্ট বাইডেন এছাড়াও নতুন কয়েকটি সাহসী প্রস্তাব উত্থাপন করেন, যেখানে স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষাখাত, অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে নতুন সরকারি বিনিয়োগের প্রয়োজন। বিশ্ব পরিবর্তনের দিকে দৃষ্টি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকা সামনের পানে এগিয়ে যাচ্ছে, তবে আমরা এখন থামতে পারি না। প্রেসিডেন্ট জো বাইডেন,
we're at a great inflection point in history. We have to compete more strenuously than we have.
একবিংশ শতাব্দীকে জয় করতে আমাদেরকে চীন ও অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। ইতিহাসের এক বিশাল পরিবর্তনের মুখোমুখি আজ আমরা, তাই আগের চাইতেও অধিক শ্রম দিয়ে আমাদের প্রতিযোগিতা করে যেতে হবে। প্রেসিডেন্ট বাইডেন সেই যুক্তি প্রত্যাখ্যান করেন যে ঐক্যমতে পৌঁছাতে দীর্ঘ সময় লাগার কারণে গণতন্ত্র এখন ঝুঁকির মুখে। তিনি বলেন, গণতন্ত্র টেকসই ও বলিয়ান যতক্ষণ তা সুবিচার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি রাখতে পারে। তিনি বিশ্ব নেতাদের কাছে এই বার্তা পৌঁছান যে আমেরিকা আবারও তার মহিমা নিয়ে সক্রিয় হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন,
we're going to do it by leading with our allies. No one nation can deal with all the crises of our time, from terrorism to nuclear proliferation, mass migration, cybersecurity, climate change, as well as what we're experiencing now with pandemics.
এই যাত্রায় আমরা একা নই, আমাদের মিত্রদের সঙ্গে সহযোগিতা করে আমরা নেতৃত্ব দেব। কোনো একটি দেশ একা সন্ত্রাসবাদ, পরমাণু প্রসার, গণ অভিবাসন, সাইবারের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং বর্তমানের মহামারীর মতো সীমাহীন সংকটের সমাধান দিতে পারে না। গণপ্রজাতন্ত্রিক চীনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা প্রতিযোগিতাকে স্বাগত জানাই, তবে সংঘাতকে নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অসাধু ব্যবসায়িক লেনদেন এবং যুক্তরাষ্ট্রের মালিকানা সত্ত্ব চুরি করাকে প্রত্যাখ্যান করে। প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগর এলাকায় শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখবে, তবে কোনো সংঘাত শুরু করার লক্ষ্যে নয়, সংঘাত প্রতিহত করতেই তা করবে। রাশিয়ার ক্ষতিকারক তৎপরতার জবাব দিতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রত্যয় ব্যক্ত করে সরাসরি এবং সংগতিপূর্ণ ব্যবস্থা নেবার কথা জানান। যে ধরনের পদক্ষেপ তিনি 2020 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে সাইবার হামলা ও তার হস্তক্ষেপের বিরুদ্ধে নিয়েছিলেন, তবে একটি বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিলিত স্বার্থে সহযোগিতা করতে পারে, তা তারা করেছে নতুন স্টার্ট চুক্তি সম্প্রসারণ করে, যা তিনি সমর্থন করে যাবেন। ইরান ও উত্তর কোরিয়ার তরফ থেকে পরমাণু হুমকির উদ্বেগের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সেই সমস্যা কূটনৈতিক প্রজ্ঞা ও প্রবল বাধার মাধ্যমে সমাধানে দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, তার কথায়, আমেরিকান জনগণের স্থির সংকল্পের কারণে স্বৈরশাসকেরা ভবিষ্যতে জয়ী হতে পারবে না। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
Voice of America, Washington. এখানে ওয়াশিংটনে এখন দুপুর দুটা। বাংলাদেশে